ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১১টা। অনুষ্ঠানে রয়েছে আজ জহুরুল আলমের রিপোর্ট।
বেগম খালেদা জিয়া সরকারকে হুঁশিয়ার করেছেন, নতুন বছরে তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি ঘোষণা বাস্তবায়ন করা হলে তার দল সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন শুরু করবে।
আমির খসরুর প্রতিবেদন আছে।
সুন্দরবন তেল নিঃসরণ বিপর্যয়ের ৬ দিন হয়ে গেল, সরকারি উদ্যোগে তেল অপসারণে সমন্বিত কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।
থাকছে কলকাতা থেকে সংবাদদাতা গৌতম গুপ্তের পাঠানো রিপোর্ট।
পশ্চিমবঙ্গের পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্রকে সিবিআই শুক্রবার গ্রেপ্তার করার পর থেকেই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস কর্মীদের রাজ্য জুড়ে বন্ধ অবস্থান ও মিছিলের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইরাকি কর্মকর্তারা বলছেন ইসলামিক স্টেট জঙ্গিরা একটি ইরাকি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে এবং হেলিকপ্টারটির দুজন চালকই নিহত হয়েছেন। আজ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে বাগদাদ থেকে ৯৫ কিলোমিটার উত্তরে শিয়াদের পবিত্র শহর সামারায় এই আক্রমণের ঘটনাটি ঘটে। ইরাকি প্রতিরক্ষা দপ্তরের একজন পদস্থ কর্মকর্তা দি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন যে জঙ্গিরা এই হেলিকপ্টারে হামলা চালাতে কাঁধে বহন করা যায় এমন রকেট নিক্ষেপক ব্যবহার করে। অক্টোবর মাসেও ইরাকের বাইজি শহরের কাছে আইএস যোদ্ধারা অন্তত দুটি ইরাকি সামরিক হেলিকপ্টার গুলি করে নামিয়ে আনে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে হেলমান্দ প্রদেশে জঙ্গিরা ভূমি মাইন পরিষ্কার করছিল এমন ১২ জন কর্মীকে গুলি করে হত্যা করেছে। একই সঙ্গে আজ কাবুলে গোলাগুলি এবং আত্মঘাতী বোমা বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে। পুলিশ বলছে যে হেলমান্দের ওই হামলার জবাবে আফগান পুলিশ পাল্টা গুলি চালায়। ওই আক্রমণের জন্য তারা তালিবানকে অভিযুক্ত করছে। রয়টার্স সংবাদ সংস্থা জানাচ্ছে যে আক্রমণকারীদের মধ্যে ৪ জন ওই বন্দুকযুদ্ধে নিহত হয় এবং আরও ৩ জনকে আটক করা হয়। আফগান পুলিশ বলছে আজ শনিবার দিনে আরও আগের দিকে বন্দুকধারীরা আফগানিস্তানের সুপ্রিম কোর্টের একজন শীর্ষ কর্মকর্তা আতিকুল্লা রৌফিকে গুলি করে হত্যা করে। রাজধানীর উপকণ্ঠে তাঁর নিজ বাড়ির কাছেই তাঁকে হত্যা করা হয়। তালিবানের পাঠানো এক টেক্সট মেসেজে তালিবান রৌফি হত্যার দায় স্বীকার করেছে, কিন্তু তাকে আক্রমণের কোনো কারণ জানায়নি। কাবুলেই এক বিস্ফোরণে প্রতিরক্ষা মন্ত্রকের একটি বাস ভেঙে পড়ে। হতাহতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে সেখানকার ভিডিও চিত্রে দেখা গেছে বাসটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। তালিবানের একজন মুখপাত্র টুইটারে এই আক্রমণের দায় স্বীকার করেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারকে হুঁশিয়ার করে বলেছেন নতুন বছরে তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি ঘোষণা বাস্তবায়ন করা হলে তাঁর দল সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন শুরু করবে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
শনিবার ঢাকার অদূরে নারায়ণগঞ্জ শহরে বালুর মাঠে এক জনসভায় বেগম জিয়া এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তিনি সুন্দরবনের শেলা নদীতে তেলবাহী জাহাজ ডুবির ঘটনাকে সরকারের পরিকল্পিত একটি কাজ বলে আখ্যায়িত করে বলেন, এটা করা হয়েছে সুন্দরবন এবং সেখানকার জীব বৈচিত্র্যকে ধ্বংস করার লক্ষ্যে। বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, দেশ এখন দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো উন্নতি নেই, বরং তার কথায় বর্তমান অবৈধ শাসক গোষ্ঠীর নেতাকর্মীরা দেশের সম্পদ লুটপাট করছে। তিনি যুবকদের উদ্দেশ্য করে বলেন, তাদের উচিত হবে সরকারের কাছে দাবি করা যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। সরকার দাবি না মানলে তিনি তাদের সরকারের বিরুদ্ধে কর্মসংস্থানের দাবিতে আন্দোলনের আহ্বান জানান। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সুন্দরবনের তেল নিঃসরণ অপসারণে কর্তৃপক্ষের তরফ থেকে কোনো উদ্যোগ নেই বলে বলা হচ্ছে। সনাতনী পদ্ধতিতে তেল অপসারণ করা হচ্ছে, এরই মধ্যে বিপর্যস্ত এলাকার জেলেরা। ওদিকে ভারতীয় কর্তৃপক্ষ সেদেশের সুন্দরবন সংলগ্ন এলাকায় সতর্ক অবস্থা জারি করেছে। ঢাকা থেকে এরই উপর রিপোর্ট পাঠিয়েছেন আমাদের অপর সংবাদদাতা আমির খসরু।
গ্রামবাসী এবং জেলেরা নিজস্ব পদ্ধতিতে তেল অপসারণের কাজ ৩ দিন ধরেই করছেন। অবশেষে বন বিভাগ শনিবার 50টির মতো নৌকা এবং ট্রলার ভাড়া করেছে সনাতন পদ্ধতিতে তেল অপসারণের জন্য। এদিকে তেল নিঃসরণের ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষ সুন্দরবন এবং সংলগ্ন এলাকায় সতর্ক অবস্থা জারি করে বিএসএফ, কোস্টগার্ড এবং বন বিভাগকে সার্বক্ষণিক নজরদারি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এদিকে বিপর্যস্ত এলাকায় জেলে পরিবার চরম অসহায় অবস্থার মধ্যে পড়েছে। একজন জেলে বলছিলেন, আগে মাছ ধরতাম, এখন তেল ধরি। ঘটনাস্থলে অবস্থানকারী কয়েকজন বলেছেন, ডলফিন কুমির সহ জলজ প্রাণী তো দেখাই যাচ্ছে না, মাছ কাঁকড়া সহ অনেক কিছুই মরে যাচ্ছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করার ব্যাপারে একটি চুক্তি সম্পাদন নিয়ে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত আলোচনা আজ শনিবারও অব্যাহত ছিল। আলোচনাটি গতকালই শেষ হয়ে যাবার কথা ছিল। কার্বন দূষণ কমিয়ে আনার জন্য কার দায়িত্ব বেশি, এ নিয়ে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে সহমত না হওয়ায় আলোচনা থমকে যায়। কার্বন নিঃসরণ কিভাবে কমানো যায় সে ব্যাপারটি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। পেরুর লিমাতে অনুষ্ঠিত এই সম্মেলনে উন্নয়নশীল দেশগুলো দীর্ঘদিনে সেই দাবি অব্যাহত রেখেছে যে ধনী দেশগুলোকে এই ব্যবহার বহন করতে হবে। তবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন যে পৃথিবীর উষ্ণায়নের জন্য দায়ী যে কার্বন নিঃসরণ, তার অর্ধেকেরও বেশি আসছে উন্নয়নশীল দেশগুলো থেকে, কাজেই তাদেরও এ ব্যাপারে তৎপর হতে হবে। আগামী বছর প্যারিসে একটি নতুন জলবায়ু চুক্তি সম্পাদনের আগে প্রায় 200টি দেশের প্রতিনিধিরা এ ব্যাপারে অগ্রগতি সাধনের জোর চেষ্টা চালাচ্ছেন।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতের পশ্চিমবঙ্গে সারদা চিটফান্ড কেলেঙ্কারিকে কেন্দ্র করে পরিবহন মন্ত্রী মদন মিত্রের গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় নৈরাজ্য পরিস্থিতি চলছে এখন। এ কথাটি জানিয়েছেন এই রিপোর্ট জানিয়ে এই রিপোর্টটি পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
শনিবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই এর বিরুদ্ধে প্রতিবাদে পথে নামেন, সভায় বক্তৃতাও করেন। অন্যদিকে বামদলগুলিও শহরে মিছিল করেন সারদা তদন্তে সিবিআই কে আরো সক্রিয় হবার দাবি তুলে। বিধানসভার বিরোধী দল নেতা সূর্যকান্ত মিশ্রের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সিবিআই গ্রেপ্তার করে জেরা করুক। এদিন আলিপুর আদালতে মদন মিশ্রকে হাজির করানোর সময় শত শত তৃণমূল কর্মী ব্যারিকেড ভেঙে কোর্ট চত্বরে ঢুকে পড়েন। আদালতে মন্ত্রীকে সিবিআই 7 দিনের হেফাজতের দাবি করলেও সওয়াল জবাবের পর বিচারক নির্দেশ দেন আগামী 16 ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে থাকতে হবে মদন মিশ্রকে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন যে গত 14 বছর ধরে আমরণ অনশন চালিয়ে যাওয়া মণিপুরের কন্যা ইরাম শর্মিলা চানুর মুক্তির সম্ভাবনা এখন উজ্জ্বল হয়ে উঠেছে।
গত 14 বছর ধরে আমরণ অনশন চালিয়ে যাওয়া মণিপুরের প্রতিবাদী কন্যা ইরাম শর্মিলা চানুর মুক্তির সম্ভাবনা ক্রমশই উজ্জ্বল হয়ে উঠছে বলে দেশের সরকারি সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে। 42 বছর বয়সী ইরাম শর্মিলা চানু 2000 সাল থেকে কেন্দ্রীয় সরকারের আফসপা আইন প্রত্যাহারের দাবিতে এই আমরণ অনশন আন্দোলন চালিয়ে আসছেন। বর্তমান পরিস্থিতি হচ্ছে কেন্দ্রীয় সরকারের এক সিদ্ধান্তই শর্মিলা চানুর মুক্তির সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলেছে। দেশের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আত্মহত্যার চেষ্টাকে আর ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হবে না। প্রসঙ্গত বলা যেতে পারে, ইরাম শর্মিলা চানুর আমরণ অনশন আন্দোলনকে আত্মহত্যার চেষ্টার তকমা দিয়ে ফৌজদারি আইনে তাকে বন্দি করে রাখা হয়েছে গত 14 বছর ধরে। কিন্তু এই মুহূর্তে সরকারি এই সিদ্ধান্ত আইন হিসেবে পাশ হয়ে গেলে শর্মিলাকে সরকার মুক্তি দিতে বাধ্য বলেই ওয়াকিবহাল মহলের অভিমত। পরমাশিস ঘোষায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভূমিধসে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার একটি দুর্গম গ্রামে মৃতের সংখ্যা এখন 8 থেকে বেড়ে 17-তে দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা কাদা এবং ধ্বংসাবশেষ থেকে আরও মৃতদেহ বের করে আনছেন। মধ্য জাভা প্রদেশের জেম্বালাং গ্রামে শুক্রবার রাতে মুষলধারে বৃষ্টিপাতে দরুন এই ভূমিধসে প্রায় 100 খানেক লোক এখনও নিখোঁজ। ভূমিধসে 100-এরও বেশি বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং শত শত লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রতিরক্ষা নীতি বিষয়ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল অনুমোদন করেছে। শুক্রবার সেনেটে বিপুল সংখ্যাধিক্যে এই বিলটি অনুমোদিত হয়। এক সপ্তাহ আগে প্রতিনিধি পরিষদে এটি অনুমোদন লাভ করে। এখন এই বিলে চূড়ান্ত স্বাক্ষর দেওয়ার কথা প্রেসিডেন্ট বারাক ওবামা। এই ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট যুক্তরাষ্ট্রের ফলে পয়লা অক্টোবর থেকে শুরু হওয়া 2015 অর্থবছরে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় অনুমোদন করা হচ্ছে। এই ব্যয়ের মধ্যে রয়েছে ইরাক ও সিরিয়ায় ইসলামী জিহাদিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য প্রেসিডেন্ট যে অর্থায়ন চেয়েছেন সেটি, তাছাড়া মধ্যপন্থী সিরীয় বিদ্রোহী এবং ইরাকি কুর্দি বাহিনীকে দুবছরের জন্য প্রশিক্ষণ দেওয়ার অর্থায়নের কথাও এতে বলা হয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এ অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট সংকট এবং তার নিরসনে 6 বিশ্বশক্তির আলোচনা এবং এ নিয়েই ভয়েস অফ আমেরিকার প্যাম ডকিন্সের লেখা একটি সাল তামামি রিপোর্ট আপনাদের শোনাচ্ছেন সেলিম হুসেন।
গত বছর অর্থাৎ 2013 সালের সেপ্টেম্বর মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে প্রথমবার আনুষ্ঠানিক বৈঠকের সময় এমন জোরের সঙ্গেই আশাবাদ ব্যক্ত করেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ইরানের পারমাণবিক কর্মসূচির নানা দিক নিয়ে আলোচনা করেছিলেন তাঁরা। জাভেদ জারিফ বলছিলেন, এখন দেখতে হবে বিষয়টি সামনের দিকে এগোনোর জন্য আমরা আমাদের ইতিবাচক আলোচনাগুলো কাজে লাগাতে পারি কিনা। তারপর থেকে দুই নেতা বেশ কয়েকবার বৈঠক করেছেন। পাশাপাশি ইরান এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য এবং জার্মানির আলোচকবৃন্দ ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করবার লক্ষ্যে বৈঠক করেছেন। পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ, ইরান এমন কথা বারবার বললেও কিছু পশ্চিমা শক্তির আশঙ্কা ইরান পারমাণবিক অস্ত্র বানায় কিনা তাই নিয়ে। একটি চুক্তি যদি হয় তবে তা ইরানকে শক্ত নিষেধাজ্ঞার কবল থেকে মুক্তি দেবে। তবে জানুয়ারি থেকে জুন পর্যন্ত কয়েক দফা বৈঠকে আলোচকবৃন্দ 24 সেপ্টেম্বর পর্যন্ত আলোচনার সময়সীমা বৃদ্ধি করেন, আর গত মাসে তা আবারও বাড়ানো হয়। জন কেরি বলছিলেন, সময় বাড়ানো হয় বলে আলোচনা সহজ হবে তা মনে করবার কোনো কারণ নেই। আগেও যে যার অবস্থানে কঠোর ছিলেন, সামনেও তাই হবে। সমঝোতায় বাঁধা কি সে সম্পর্কে ইঙ্গিত করলেন জাভেদ জারিফ। তিনি বলছিলেন, বড় বাঁধা ছিল একে অপরের প্রতি অবিশ্বাস। আলোচকবৃন্দ আশা করছেন জুলাই নাগাদ একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হবেন তারা, তবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও কংগ্রেসে পরিবর্তনের কারণে তাঁদের সেই প্রচেষ্টায় নানা জটিলতা আসতে পারে। রিপাবলিকান নিয়ন্ত্রিত নতুন সেনেট হয়তো ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য দ্রুত রাজি হবে না, এমন আশঙ্কার কথা বললেন গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশ্লেষক রবার্ট এইনহর্ন। তিনি বলছিলেন, ওবামা প্রশাসন বিশ্বাস করে জানুয়ারিতে নতুন কংগ্রেসের কর্মকাণ্ড শুরুর সঙ্গে সঙ্গেই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে ভোট চাওয়া সহজ হবে না। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা আলোচনা যদি আরও বেশি দীর্ঘায়িত হয় তবে তা যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদেরকে আরও হতাশ করতে পারে। জন কেরি বলেন, আলোচকবৃন্দের মধ্যে যেহেতু এখনও অনেক বিষয়ে মতানৈক্য রয়েছে, তারা বিশ্বাস করেন বর্ধিত কলেবরের আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ এবং সংকট নিরসনে সমন্বিত চুক্তি অবশ্যই সম্ভব।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
টাইম ম্যাগাজিন 2014 সালের পার্সন অফ দি ইয়ার নির্ধারণ নির্বাচন করেছে। এবারের এই নির্ধারণী নির্বাচন খানিকটা ব্যতিক্রমী। এ নিয়েই ভয়েস অফ আমেরিকার জ্লাটিকা হোকের প্রতিবেদন আপনাদের শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
টাইম ম্যাগাজিন তাদের 2014 সালের পার্সন অব দ্য ইয়ার নির্বাচন করেছে। এবছরের সেরা ব্যক্তিত্ব হলেন সেই সব ডাক্তার, নার্স এবং ত্রাণকর্মীরা যারা পশ্চিমা আফ্রিকায় ইবোলা আক্রান্ত রোগীদের চিকিৎসা, শুশ্রূষা এবং সেবায় নিয়োজিত ছিলেন। 5 জনকে তারা নির্বাচন করেছে যারা সবার প্রতিনিধিত্ব করবেন, আর তাদের ছবি শোভা পাবে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে। সেই সঙ্গে তারা জায়গা করে নিলেন নামিদামি সব রাজনৈতিক এবং ধর্মীয় নেতাদের কাতারে। এর আগে প্রচ্ছদে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, পোপ ফ্রান্সিস, প্রাক্তন রুশ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ, সামাজিক মাধ্যম ফেসবুকের উদ্যোক্তা মার্ক জুকারবার্গ, এমনকি হিটলারও। টাইম ম্যাগাজিনের সম্পাদকরা বলেছেন তাঁরা হলেন সেই সব সাধারণ মানুষ যারা পশ্চিম আফ্রিকায় ইবোলার সঙ্গে লড়াইয়ে অসাধারণ সব ত্যাগ স্বীকার করেছেন। ইবোলার সংক্রমণ রোধে অবদান রেখে তাঁরা সারা পৃথিবীর মানুষকে সুরক্ষা করেছেন।
We really wanted to draw attention to the people who, from the very beginning, when they were being ignored by
টাইম ম্যাগাজিনের সহ ব্যবস্থাপনা সম্পাদক রাধিকা জোন্স বলেছেন, আমরা তাদের প্রতি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি যারা শুরু থেকেই ইবোলার সম্ভাব্য ভয়াবহতা সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছিলেন, যে সময়টাতে অনেক সরকারি কর্মকর্তা বিষয়টি উপেক্ষা করেছেন। এই ভাইরাস যে শুধু আমাদের সম্প্রদায়ের জন্য একটি সম্ভাব্য ঝুঁকি তা নয়, তা ছিল সারা পৃথিবীর জন্য ঝুঁকিপূর্ণ। আমরা যাতে প্রস্তুতি নিতে পারি এবং তার মোকাবিলা করতে পারি সেজন্য আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে। এবছর পশ্চিম আফ্রিকায় ইবোলা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে সিয়েরা লিওন, গিনি এবং লাইবেরিয়ায় 6,300 বেশি মানুষ মারা যায়। এবছর পার্সন অব দ্য ইয়ার সংখ্যার জন্য টাইম ম্যাগাজিন 5টি প্রচ্ছদ প্রকাশ করবে। প্রধান সংখ্যার জন্য নির্বাচিত হয়েছেন লাইবেরিয়ার ডাক্তার ডক্টর জেরি ব্রাউন।
Very early on when he started hearing reports about this disease rearing up, he became
জোন্স বলছিলেন, শুরু থেকেই তিনি যখন এই রোগের কথা শোনেন তিনি আশঙ্কা করছিলেন এই রোগ পৃথিবীর মানচিত্র থেকে তার দেশকে হয়তো মুছে দেবে। মানবিক সাহায্য সংস্থা সামারিটানস ফার্সের এক চিকিৎসক ডক্টর কেন ব্র্যান্টলি হলেন পাঁচজনের আরেকজন। মনরোভিয়ায় ইবোলা রোগীদের সাহায্য করতে গিয়ে তিনি নিজে ইবোলার সংক্রমণের শিকার হন। পরে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন চিকিৎসার জন্য। অনেক ত্রাণকর্মী এখনও ইবোলা আক্রান্ত এলাকায় সেবা প্রদান করে চলেছেন। তারা টাইম ম্যাগাজিনের এই স্বীকৃতির প্রতি কৃতজ্ঞ। সামারিটানস ফার্সের প্রেসিডেন্ট ও সিইও ফ্র্যাঙ্কলিন গ্রাম বললেন,
I'm thankful that they have put a spotlight back on Ebola because these Ebola fighters are fighting right now.
তিনি বলছিলেন, ইবোলার প্রতি তারা আবারও আলোকপাত করায় আমরা কৃতজ্ঞ, কারণ এখনও তারা ইবোলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। আমরা এখনও ইবোলা মুক্ত নই। এই যে আমরা এখন কথা বলছি, এ সময়ও মানুষ ইবোলায় মারা যাচ্ছে। সুতরাং আমি কৃতজ্ঞ যে টাইম ম্যাগাজিন এই বিষয়ে আলোকপাত করেছে, কারণ এর প্রয়োজন আছে এবং তারা সত্যিকার অর্থেই হিরো। টাইমের প্রচ্ছদে আরও এসেছেন ডক্টর্স উইদাউট বর্ডার্সের সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের এলা ওয়াটসন স্ট্রাইকার, লাইব্রেরিয়ার অ্যাম্বুলেন্স কর্মী ফোরে গালা এবং লাইব্রেরিয়ার নার্স অ্যাসিস্ট্যান্ট সালম খারভা। টাইম ম্যাগাজিনের সম্পাদক ন্যান্সি গিবস এবছরের নির্বাচনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সেই সঙ্গে বললেন, অস্ত্র নয়, যুদ্ধের জন্য প্রয়োজন বীরের হৃদয়।
চিকিৎসা বিজ্ঞান সংশ্লিষ্ট গবেষকেরা বলছেন যে ম্যালেরিয়ার প্রতিষেধক বছরে শুধুমাত্র একবার প্রয়োগের পরিবর্তে তা যদি নির্দিষ্ট পরিমাণে মাসওয়ারি হিসেবে শিশুদের খাওয়ানো যায় তাহলে ম্যালেরিয়ার প্রকোপ কিন্তু অনেক কমানো সম্ভব হতে পারে। ভয়েস অফ আমেরিকার জেসিকা বার্মানের রিপোর্ট, আপনাদের বঙ্গানুবাদ শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
প্রতি বছর সারা বিশ্বের ম্যালেরিয়া সংক্রমণের 90% ঘটে আফ্রিকার সাহারা মরুর নিম্নাঞ্চলে। এর মধ্যে 660,000 6-24 মাস বয়সী শিশু সেরিব্রাল ম্যালেরিয়া নামে সাংঘাতিক এই ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে। এতদিন ধরে ম্যালেরিয়া প্রতিরোধে কীটনাশক মশারি ব্যবহার করা হতো, তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই স্বাস্থ্যকর্মীরা প্রতি মাসে গ্রহণ করতে হয় এমন একটি ম্যালেরিয়ার ওষুধ এসব শিশুদের জন্য সরবরাহ করবে। গবেষকদের একটি আন্তর্জাতিক দল উগান্ডার 400 শিশুর ওপর গবেষণা করে দেখেছেন ডিহাইড্রোভারটিমিসিনিন পিপারেকুইন নামের এই মাসিক ওষুধ, অর্থাৎ যে প্রতি মাসে প্রয়োগ করতে হয়, সেটি 6-24 মাস বয়সী শিশুদের ম্যালেরিয়া জীবাণুর সংক্রমণের ঝুঁকি 58% কমিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সংস্থার মাতৃ এবং শিশুরোগ সংক্রমণ বিভাগের প্রধান লিন মফেসন, তিনি বললেন,
The main message here is that prevention is better than waiting until the child gets sick and dies, and that in the absence of a vaccine and the and in areas with a high risk.
তিনি বললেন, তারা যে তথ্যটি দিতে চাইছেন তা হচ্ছে একটি শিশুর রোগে সংক্রমিত হবার আগেই যদি সেই সংক্রমণের প্রতিরোধ গড়ে তোলা যায় তবে তাই হবে কার্যকর উপায়। তবে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন গবেষণায় ব্যবহৃত দুটি ওষুধ ম্যালেরিয়া প্রতিরোধে আর কার্যকরী নয়, অর্থাৎ কিছু ওষুধের বিরুদ্ধে ম্যালেরিয়ার জীবাণু প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। তাই বিজ্ঞানীদের আশঙ্কা অন্যান্য প্রতিরোধমূলক ওষুধের পরিণতিও তাই হতে পারে। অপরদিকে প্রতি মাসে সেবনযোগ্য ম্যালেরিয়ার এ ওষুধ সন্তোষজনক ফলাফল দিতে না পারলেও কিছু কিছু ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
সম্পাদকীয় শুনবেন এখন, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে।
যুক্তরাষ্ট্রে প্রতিবাদকারীরা পুলিশের নৃশংসতা বন্ধের এবং বর্ণগত সম্পর্ক উন্নয়নের ডাক দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটন এবং অন্যান্য শহরে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ যুবকের হত্যা এবং পরবর্তীতে দোষী পুলিশদের শাস্তিবিধান না করার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছেন। মিজোরির ফার্গুসন থেকে শুরু করে ওহায়োর ক্লিভল্যান্ড এবং নিউ ইয়র্কের স্টেটন আইল্যান্ডে সরকারি কর্মকর্তাদের প্রতিবাদকারীদের রাস্তায় বিক্ষোভ করার অধিকার এবং সহিংস প্রতিবাদের মুখে জননিরাপত্তার মতো বিষয় নিয়ে হিমশিম খেতে হয়েছে। আমেরিকায় স্থানীয় পুলিশদের ক্ষমতা বিষয়ে তারা বিশ্বের দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টা চালাচ্ছেন। বর্তমান সরকারি ব্যবস্থায় প্রতিটি রাজ্যকে জননিরাপত্তা, স্বাস্থ্য এবং কল্যাণ বিষয়ে আইন প্রণয়ন এবং রক্ষণের অধিকার দেয়া হয়েছে। সেই ক্ষমতা বলে পুলিশের মুখ্য তিনটি কর্তব্য হচ্ছে জননিরাপত্তা বিধান, রাষ্ট্রীয় এবং স্থানীয় পর্যায়ে আইন প্রয়োগ, মহল্লায় মহল্লায় টহল প্রদান এবং জরুরি পরিস্থিতিতে সাড়া দেবার মতো সেবা প্রদান। সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের ক্ষমতা বিশেষভাবে নির্দিষ্ট এবং সীমিত করা হয়েছে। এদেশে ভারসাম্যতা বজায় রেখে সরকারি কার্যব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। স্থানীয় পুলিশি কার্যকলাপ সম্পর্কে সাংবিধানিক কোনো জটিলতা না থাকলে যে কোনো পুলিশি ক্ষমতা অপব্যবহারের অভিযোগ ওয়াশিংটনে নয়, স্থানীয় বা রাষ্ট্রীয় আদালতে তার নিষ্পত্তি হয়। কর্তব্যরত যে কোনো পুরুষ বা মহিলা পুলিশ অফিসার ভয়ঙ্কর আইন লঙ্ঘন করা হয়েছে বলে যদি ভেবে থাকেন, তবে সেই অফিসার হাতকড়ি লাগিয়ে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন। যাকে নিরপেক্ষ আদালতের গ্রেফতারের শুনানি অবধি আটক রাখা হয়, যদি সেই ব্যক্তি সেই অফিসার বা নিকটবর্তী লোকজনদের জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়ায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয় আইন মোতাবেক মারণাত্মক জোর প্রয়োগের ক্ষমতা থাকে। তথাপি ফার্গুসন এবং স্টেটন আইল্যান্ডের ঘটনা, যেখানে নিরস্ত্র জনগণকে হত্যাসহ পুলিশ কর্তৃক বহু সংখ্যক হত্যার ঘটনা, দেশজুড়ে তাদের অতিরিক্ত শক্তি প্রয়োগ বিষয়ে সংশয়ের সৃষ্টি করেছে। গ্র্যান্ড জুরি কর্তৃক পুলিশ বাহিনীকে নির্দোষ বলে সাব্যস্ত করায় জনগণের মনে ক্রোধের সঞ্চার হয়েছে, তাই তারা উদ্বিগ্ন যে আইন ব্যবস্থা হয়তোবা লঙ্ঘিত হয়েছে। এমত অবস্থায় কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারেন, স্থানীয় পুলিশি ক্ষমতার উপর তাদের নিজস্ব ক্ষমতা প্রয়োগ করতে পারেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যদি মনে করেন স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ স্থানীয় আইন ভঙ্গকারীর সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে, তবে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। ফার্গুসন তথা অন্যান্য ঘটনা বিষয়ে এ ধরনের তদন্ত শুরু করা যেতে পারে। যে প্রক্রিয়ায় আমাদের রক্ষা করার নিমিত্ত পুলিশ আইন প্রয়োগ করে থাকে, যুক্তরাষ্ট্রে আমাদের জীবন মান উন্নয়নে এবং গণতান্ত্রিক বিকাশে তার গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আপনাদের চিঠি, আমাদের জবাব, আমাদের তরফে জবাব দিচ্ছেন আজকে তাহেরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠি একটি ইমেল লিখেছেন মোহাম্মদ মানিকুল্লাহ, সভাপতি মাতৃভাষা রেডিও লিসনার্স ক্লাব, গ্রাম মাঝগ্রাম, ডাক বেতিল হাটখোলা, সিরাজগঞ্জ থেকে। লিখেছেন, আমি ভয়েস অফ আমেরিকার একজন নতুন শ্রোতা, তাই আমাকে আপনাদের শ্রোতা তালিকার অন্তর্ভুক্ত করে নেবেন এবং অনুষ্ঠান শোনার সুবিধার্থে আমার জন্য ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান সূচি পাঠাবেন। পাশাপাশি নতুন বছরের ক্যালেন্ডার, টি শার্ট, ভিউ কার্ড, প্যাড, পেন্সিল ইত্যাদি পাঠাবেন। আশা করি এখন হতে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান নিয়মিত শুনে নিয়মিতভাবে মতামত দিতে চেষ্টা করব। বা চমৎকার, ভাই মানিকুল্লাহ, নতুন শ্রোতা হিসেবে আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। তালিকাভুক্ত হওয়ার জন্য বিশেষ কিছু করার দরকার নেই, আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন আশা করি, আর আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের ইমেল পাঠিয়েছেন জাকির হোসেন, গ্রাম সাপনঙ্গা, ডাক রাউজান চট্টগ্রাম থেকে। আপনার ক্যালেন্ডার পাঠানোর অনুরোধ করেছেন, আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। ইমেলের জন্য ধন্যবাদ। এর পরের ইমেলটি পাঠিয়েছেন রফিকুল ইসলাম, প্রেসিডেন্ট সোর্স অফ নলেজ ক্লাব সাহাপাড়া সান্তাহার নওগাঁ থেকে পাঠিয়েছেন। আপনি দীর্ঘ ইমেল পাঠিয়েছেন, তার অংশবিশেষ পড়ে শোনাচ্ছি। লিখেছেন, এখানে আমি সহ আমার ক্লাবের সকল সদস্য নিয়মিত আপনাদের বাংলা অনুষ্ঠান উপভোগ করছি। আপনাদের সুন্দর ওয়েবসাইট নিয়মিত দেখছি এবং ফেসবুকে নিয়মিত আপনাদের দেখি। অধিকাংশ অনুষ্ঠানই মানসম্পন্ন। ক্লাবের সকল সদস্য আপনাদের বাংলা অনুষ্ঠানের ভীষণ প্রশংসা করে থাকে। সম্ভব হলে ক্লাবের জন্য 2015 সালের নতুন 10টি ক্যালেন্ডার, পেন ড্রাইভ, টি শার্ট, হাত রুমাল, কোটপিন ইত্যাদি পাঠাবেন। প্লিজ আমাদের নিরাশ করবেন না। ভাই সাইফুল ইসলাম, আপনাদের ক্লাবের সদস্যরা নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনছেন এবং আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক ফ্যান পেজে নিয়মিত আপনারা যাচ্ছেন শুনে ভালো লাগছে। আর আপনাদের ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করব। ইমেলের জন্য অনেক ধন্যবাদ। পরের ইমেলটি পাঠিয়েছেন সূর্যপ্রসাদ চক্রবর্তী, টাটা পুরুলিয়া রোড, ডাক দুলমি নদিয়া, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ থেকে। আপনিও ক্যালেন্ডার পাঠানোর অনুরোধ জানিয়েছেন, আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। চিঠির জন্য অনেক ধন্যবাদ। এর পরের ইমেলটি মোহাম্মদ তানজিমুল ইসলাম জীবন লিখেছেন সাউথ গণেশপুর রংপুর থেকে। আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। আজকের আসরের শেষ চিঠিটি পাঠিয়েছেন শম্ভু হাজরা, রঘুনাথ নগর, ওন্দা বাগুড়া, পশ্চিমবঙ্গ থেকে পাঠিয়েছেন। ভাই শম্ভু হাজরা, আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। শ্রোতবন্ধুরা, হাতে আর আজ সময় নেই, আপনারা আমাদের কাছে ইমেল করে, ফেসবুক ফ্যান পেজে এবং ডাকযোগে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য পাঠাতে পারেন। আর সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে পড়ছেন আনিস আহমেদ।
ভূমিধসে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার একটি দুর্গম গ্রামে মৃতের সংখ্যা এখন 8 থেকে বেড়ে 17 দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা কাদা এবং ধ্বংসাবশেষ থেকে আরও মৃতদেহ বের করে আনছেন। মধ্য জাভা প্রদেশের জেম্বালাং গ্রামে শুক্রবার রাতে মুষলধারে বৃষ্টিপাতে দরুন এই ভূমিধসে প্রায় শখানেক লোক এখনও নিখোঁজ। ভূমিধসে 100 বেশি বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং শত শত লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে জঙ্গিরা ভূমি মাইন পরিষ্কার করছিল এমন 12 কর্মীকে গুলি করে হত্যা করেছে। একই সঙ্গে আজ কাবুলে গোলাগুলি এবং আত্মঘাতী বোমা বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে। পুলিশ বলছে যে হেলমান্দের ওই হামলার জবাবে আফগান পুলিশ পাল্টা গুলি চালায়। ওই আক্রমণের জন্য তারা তালিবানকে অভিযুক্ত করছে। রয়টার্স সংবাদ সংস্থা জানাচ্ছে যে আক্রমণকারীদের মধ্যে 4 ওই বন্দুকযুদ্ধে নিহত হয় এবং আরও 3 আটক করা হয়। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করার ব্যাপারে একটি চুক্তি সম্পাদন নিয়ে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত আলোচনা আজ শনিবারও অব্যাহত ছিল। আলোচনাটি গতকালই শেষ হয়ে যাবার কথা। কার্বন দূষণ কমিয়ে আনার জন্য কার দায়িত্ব বেশি এ নিয়ে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে সহমত না হওয়ায় আলোচনা থমকে যায়। কার্বন নিঃসরণ কিভাবে কমানো যায় সে ব্যাপারটি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রতিরক্ষা নীতি বিষয়ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল অনুমোদন করেছে। এই $58,500 কোটি ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট শুক্রবার সেনেটে বিপুল সংখ্যাধিক্যে পাশ হয়। এক সপ্তাহ আগে প্রতিনিধি পরিষদে এটি অনুমোদন লাভ করে। এখন এই বিলে চূড়ান্ত স্বাক্ষর দেওয়ার কথা প্রেসিডেন্ট বারাক ওবামার। এর ফলে 1 অক্টোবর থেকে শুরু হওয়া 2015 অর্থবছরে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় অনুমোদন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সেনেট 2015 সেপ্টেম্বর মাস পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের ব্যয় বরাদ্দ সংক্রান্ত আরেকটি বিলের উপর ভোটাভুটি গতকাল শুক্রবার রাতে স্থগিত করেছে। এই $1,00,000 কোটি ব্যয় প্রস্তাব বিধায়করা সোমবার অনুমোদন করবেন।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন সিড্রাক ফ্র্যাঙ্কলিন। স্টুডিও প্রযোজকের ভূমিকায় ছিলেন সেলিম হোসেন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.